হ্যালো শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আলাপচারিত অনুষ্ঠান। আজকের আলাপচারিত অনুষ্ঠানে যে বিষয় আলোচনা করা হবে, বিষয়টি হচ্ছে সরকারি প্রণোদনা ও কৃষকদের জন্য ভর্তুকি নিয়ে আলাপচারিতা। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সানাউল্লাহ আজম। অনুষ্ঠানে জানিয়ে রাখছি, রেডিও মেঘনা ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO তার পারিবারিক কৃষি দর্শকের ঘোষণাগুলোকে সামনে রেখে এই কার্যক্রম বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করছে। এবং সর্বশেষ এই প্রকল্পের পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছেন AMARC এশিয়া প্যাসিফিক এবং কামদেব এশিয়া। শ্রোতা বন্ধুরা, আমাদের আলাপচারিত অনুষ্ঠানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আপনাকে আমাদের আজকের আলাপচারিত অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ, ভালো আছি।
জি স্যার, আমরা শুরু করতে চাচ্ছি, শুরুতে প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি এবং যে বিষয়টি জানতে চাচ্ছি যে সরকারি যে ভর্তুকি রয়েছে সেটা আসলে কি এবং কোন ধরনের কৃষক বা কোন কৃষকরা এর আওতায় থাকবে, কোনো নির্দিষ্ট নিয়ম কানুন আছে কিনা এই বিষয়ে।
ধন্যবাদ আমাকে রেডিও মেঘনা আজকে কৃষকের উদ্দেশ্যে কৃষি বিষয়ক আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি প্রধানমন্ত্রী, কৃষি বান্ধব সরকারের প্রধানমন্ত্রী কৃষি এবং কৃষকের কল্যাণে সদা সচেষ্ট আছেন 2008 সাল থেকে। প্রতি বছরই সমগ্র বাংলাদেশে তিনটি মৌসুমই, খরিফ ওয়ান, খরিফ টু, রবি, তিন মৌসুমেই সরকার কৃষকদেরকে প্রণোদনা দিয়ে থাকেন। প্রণোদনাটা মূলত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদেরকে দেওয়া হয় এবং সর্বোচ্চ 1 বিঘা জমি, 33 শতক জমিতে ফসল আবাদ করার জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া হয়।
জি, ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুরা, আশা করছি আমাদেরকে আপনারা ফেসবুকে দেখছেন এবং রেডিওতে শুনছেন, যে যেখান থেকে রয়েছেন অবশ্যই ফোন কল অথবা ফেসবুকে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ফোন কল করার জন্য নম্বরটি হচ্ছে 01703-813333 এই নম্বরটি। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। স্যার, এ পর্যায়ে আমরা আরও একটি বিষয় জানতে চাচ্ছি যে আগামী দিনগুলোতে কৃষক ভাইদের জন্য কী ধরনের সরকারি প্রণোদনার ব্যবস্থা রয়েছে এবং এটা প্রধানের নিয়ম আসলে কী, কীভাবে দেওয়া হয়?
যে আমি একটু পিছন থেকে বলি, সরকারি প্রণোদনাটা, কৃষি প্রণোদনাটা যেটা আমি বলছি প্রতিটি মৌসুমে দেওয়া হচ্ছে, এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণের সার্বিক তত্ত্বাবধানে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ওয়ার্ডের মেম্বার সাহেবের সাথে পরামর্শ সাপেক্ষে তাদের সহযোগিতা নিয়ে ক্ষুদ্র প্রান্তিক চাষি যারা প্রকৃত কৃষিকাজে আগ্রহী এবং কৃষিকাজের সাথে সম্পৃক্ত এবং ক্ষতিগ্রস্ত তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি মেম্বার সেক্রেটারি উপজেলা কৃষি কর্ম দপ্তরে প্রাথমিকভাবে পৌঁছানো হয়। পরবর্তীতে এটা চূড়ান্তভাবে তালিকা প্রণয়ন করার পরে তালিকাভুক্ত কৃষকরা সর্বোচ্চ 1 বিঘা জমির জন্য ফসল ভিত্তিক বীজ এবং সার সহায়তা পেয়ে থাকেন। আমরা সরকারের এই উদ্যোগ এবং সরকারের এই কাজকে যথাসম্ভব যথাযথভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে বাস্তবায়ন করার জন্য আমরা সচেষ্ট আছি।
ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুরা, আশা করছি খুব মনোযোগ দিয়ে শুনছেন, অবশ্যই খুব মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ অনেকেরই কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন থাকে, অনেক অভিযোগও থাকে। স্যার, আসলে যে নিয়মগুলো বলছে, আসলে সঠিক নিয়ম যেটা সেটা বলছে, এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি এই সুযোগ সুবিধার আওতায় আসতে পারেন। আসলে না বুঝে বা নিয়মের বাইরে গিয়ে কিছু সম্ভব নয়, তাই স্যারের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করছি। স্যার, এ পর্যায়ে আমরা আরও একটি বিষয় জানতে চাচ্ছি যে এই যে সেবাগুলো, এই সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে যদি কোনো কৃষক হয়রানির শিকার হয় তাহলে তার কী করণীয়?
কৃষি ভর্তুকির আর একটা বড় অংশ যেটা প্রশ্ন তালিকায় নেই,
জি,
সারের ভর্তুকি।
জি জি জি,
সরকার সারে পর্যাপ্ত পরিমাণে ভর্তুকি দিচ্ছে। প্রতি কেজি ইউরিয়াতে গভর্নমেন্টের ভর্তুকি 82 টাকা, TSP তে 50 টাকা, MOP তে 41 টাকা, DAP তে 79 টাকা। এইভাবে গভর্নমেন্ট প্রতি কেজি সারে ভর্তুকি দিয়ে যাচ্ছে, অর্থাৎ ভর্তুকির পরিমাণের 1/3 কৃষক বাজার মূল্যে ক্রয় করে থাকেন, যাতে করে কৃষকরা কৃষিকাজে বাধাগ্রস্ত না হয়, কৃষি উৎপাদন ব্যাহত না হয়, এর জন্য সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে এবং প্রণোদনা দিয়ে কৃষককে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যাতে কৃষক তার প্রতি এক ইঞ্চি জমি যাতে চাষাবাদের
ফাঁকা না রাখেন
এবং চাষাবাদের আওতায় আনেন।
জি স্যার, আমরা একটু এই যে সেবাগুলো এগুলো পাওয়ার ক্ষেত্রে যদি হয়রানির শিকার হয়, যদি কারো ক্ষেত্রে হয় এমনটা, তাহলে সে কী করবে?
কৃষকরা যদি সার ক্রয়ের ক্ষেত্রে হয়রানির শিকার হন বা তার চাহিদা মতো সে সার সরবরাহ না পায়, সেটা অবশ্য হয় না এখানে আমাদের।
জি, তাও নিয়ম
আমাদের কৃষকরা যদি সংশ্লিষ্ট এলাকার উপসাগের কৃষি অফিসার বা উপজেলা কৃষি অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করলে এই সমস্যা অনেকটা সমাধান করা সম্ভব হয়।
জি স্যার, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে 2023-24 অর্থ বছরে কৃষকদের জন্য কোন ধরনের প্রণোদনার ব্যবস্থা আছে?
আমি আগেই বলেছি প্রতি বছরই কমপক্ষে দুই মৌসুমে আমাদের সরকার, কৃষি বান্ধব সরকার, কৃষিতে প্রণোদনার মাধ্যমে ভর্তুকি দিয়ে যাচ্ছেন। এটা 2009 সাল থেকে এই সরকার করে আসছেন, এটার ধারাবাহিকতা অব্যাহত আছে এবং আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা থাকবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের নীতি নির্ধারক মহলে যেভাবে সারা বাংলাদেশে ভর্তুকির ব্যবস্থা করে থাকেন, তারই আলোকে প্রতিটি জেলা এবং উপজেলায় তাদের বরাদ্দের অনুযায়ী আমরা উপজেলায় যে বরাদ্দ পাই সেটাকে বিভাজন করে প্রতিটি ইউনিয়নে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির নির্দেশনা মোতাবেক বাস্তবায়ন করা হয়ে থাকে।
জি স্যার, ধন্যবাদ। কৃষকদের সহজ শর্তে যে ঋণ প্রদান করে, এই ক্ষেত্রে আসলে কোন কোন সংগঠন বা প্রতিষ্ঠান কাজ করে আমাদের এই অঞ্চলে?
আমাদের চরপেশনে
আমরা যদি এর উত্তরে যাওয়ার আগে একটি ফোন কল তুলে নেই। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম, শ্রোতা কে বলছেন এবং আপনার প্রশ্নটি যদি রাখেন।
আচ্ছা, আমি চরপেশন থেকে হোসেন বলছিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন ঋণ নিতে যাই ব্যাংক থেকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক কাগজপত্র, অনেক দই জামলা পড়াইতে হয়, কিন্তু আমরা ক্ষুদ্র চাষি, আমাদের এত কাগজপত্র নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সরকার কি কৃষির উপরে যুব উন্নয়ন কোন ট্রেনিং এই প্রফেশনে আছে কিনা, বা কোথায় গেলে ট্রেনিং দেওয়া যায়?
ধন্যবাদ শ্রোতা, সাথে থাকুন শ্রোতা। স্যার, আমরা এই প্রশ্নে আসছিলাম। তো শ্রোতা দুইটি প্রশ্ন করেছে, আমরা যদি আগামীতে বা সামনের দিনগুলোতে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা এটা যদি আগে শুনি।
আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রতি মৌসুমেই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে একদিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি।
জি স্যার, আগামী দিনগুলোতে আছে কিনা এই মুহূর্তে
আমরা এভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করি। আর যুব উন্নয়নের কথা বলছে, সেটা যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে সেটা সমাধান পাওয়া যাবে।
জি শ্রোতা, আশা করছি বুঝতে পারছেন। স্যার, শ্রোতা বন্ধু একই প্রশ্ন করেছে এবং আমারও একই প্রশ্ন রয়েছে যে কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান আসলে কোন কোন সংগঠন করে থাকে বা কিভাবে পাবে তারা?
আসলে কৃষি ঋণ বলি আমরা, বা যে ধরনের ঋণ বা লোন বলি, এগুলা সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলাই তাদের নীতিমালার আলোকে দিয়ে থাকেন। সেক্ষেত্রে কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, ইসিবিএল ব্যাংক, এরা অনেক সময় আমাদের কাছে আসেন। আমাদের যে কৃষক গ্রুপগুলো আছে আমরা তাদের তালিকা দিয়ে দিই, বা অনেক সময় সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদের সহায়তা চাইলে আমরা তাদেরকে সহায়তা করি। তারা কৃষকদের তাদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস বা তথ্যাদি প্রয়োজন, সেগুলো তারা অবশ্যই নেবে, যেহেতু সে লোন দিচ্ছে। লোনটাকে রিকভারি করার জন্য সে ব্যাংকগুলো তাদের এই কৌশলগুলো তারা অবলম্বন করে। অনেক সময় তাদের ব্যাংকের ঋণের টাকা অনাদায়ী থেকে যায়। সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট ইউনিয়নের উপসাগরের কৃষি কর্মকর্তাগণ যদি কোনো কৃষককে লোন দেওয়ার ব্যাপারে বা ঋণ দেওয়ার ব্যাপারে সুপারিশ করে থাকেন, আমরা দৃঢ় বিশ্বাস ওই সমস্ত লোনগুলো অনেকাংশেই তারা পরিশোধ করে এবং পরিশোধ হয়ে থাকে।
জি স্যার, আমরা আরও একটি ফোন কল তুলব। হ্যালো,
হ্যালো
শ্রোতা, জি আপনার প্রশ্নটি করুন।
আমি জীবন রবি।
জি শ্রোতা,
ধন্যবাদ জানাই একটা সুন্দর মতামত দেওয়ার জন্য। আর আমার একটা প্রশ্ন হলো কি, যে পুরুষেরা অথবা মাঠে ঘাটে কৃষিকাজ করে তারা, অথবা নারীরা তার পাশাপাশি বাসা বাড়ি কি শুরু কাজগুলা কৃষিকাজ করে অথবা দুই টাকা ইনকাম করা যায়, কিভাবে নারী আজানো যায় বাসা বাড়ি ভয়া, এই যে প্রশ্ন। আর কোথায় গেলে কৃষিকাজ যারা করে তারা কোথায় গেলে যে প্যাকেজ গুলা
কৃষক ভাইদের সুযোগ সুবিধা নিয়েই কিন্তু আজকের পুরো আলোচনা অনুষ্ঠান, যেটা স্যার শুরু থেকে বলছেন, আপনারাও বোঝার চেষ্টা করুন। স্যার, আপনি যদি প্রশ্নের উত্তরটা একটু সংক্ষিপ্ত আকারে দিয়ে দেন নারীদের জন্য এবং ওভারঅল সুবিধা।
আমি আবারও বলি, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি বারবার বলছেন 1 ইঞ্চি জমিও খালি রাখা
যাবে না।
সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বিভিন্ন এলাকার কিষানীদেরকে মাঝে মধ্যে আমরা প্রশিক্ষণের আওতায় আনার চেষ্টা করি, বা আমাদের ইউনিয়ন লেভেলে উপসহায়ী কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন, আমরা পরামর্শ দিচ্ছি। আমরা তাদেরকে বলি তার বাড়ির উঠানে বা তার পতির জায়গায় বা উঁচু জায়গায় যেখানে 5 মিটার বাই 10 মিটার এই জায়গাও থাকুক, অন্তত 2 হাত চওড়া, 10 হাত, 8 হাত, 12 হাত এরকম বেড আকারে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি বেড করে সেই যে আগাম শীতকালীন মূলা করতে পারেন, টমেটো করতে পারেন, বেগুন করতে পারেন,
সবজি করতে পারেন,
ধনিয়া করতে পারেন, এই সমস্ত আগাম শীতকালীন শাকসবজির চারা বীজ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটার ব্যবস্থা করতে পারি। সাথে সাথে ওনারা নিজেরাও বাজার থেকে বা আমাদের সমস্ত আদর্শ কৃষকরা আছেন তাদের থেকেও এই চারা বীজ নিতে পারবেন। তো আমার মনে হয় আগামী 2-1 বছর ভিতরেই এই সমস্যা থাকবে না। আমাদের চরপেশন মনপুরার মাননীয় এমপি মহোদয় ইতোমধ্যে চরপেশনে প্রায় 86,000 কোটি টাকা ব্যয়ে জাহানপুরে হর্টিকালচার ও টিস্যু কালচার ল্যাব বরাদ্দ প্রদান করেছেন। এটা আমাদের কৃষিমন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, ডিজি মহোদয় এসে উদ্বোধন করেছেন। আমরা এটার অবকাঠামো কার্যক্রম শেষ হলেই সেখানে সকল প্রকারের চারা, উন্নত শাকসবজির চারা, বীজ এবং কৃষকদের আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা সেখানে থাকবে। এটা সুফল আমরা আগামী 2 বছরের ভিতরে ইনশাল্লাহ পাবো। কৃষকদের কোনো ধরনের চারা, বীজ, কলম এগুলোর জন্য দূরে যাওয়া লাগবে না। এটা সহজ মূল্যে, স্বল্প মূল্যে আমরা চরপেশনে বসে পাবো। এটা শুধু চরপেশন নয়, সারা বলার কৃষকরা
শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন আমাদের জন্য কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমরা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছি, উন্নতির পথে হাঁটছি। স্যার, এ পর্যায়ে আমি আরও একটু বিষয়ে জানতে চাচ্ছি যে বর্তমান সময়ে জমিতে কী ফসল রয়েছে এবং অনেক বৃষ্টি হচ্ছে, এই অতিবৃষ্টির কারণে কোনো ক্ষতি হচ্ছে কিনা?
আমাদের বর্তমান সময়ে আসলে বর্ষা খুব কম, ইদানিং দেখা যাচ্ছে কিছু বর্ষা বৃষ্টি হয়েছে। অতিবৃষ্টি হইলেও ফসলের, বিশেষ করে আমার আমন ফসলের তেমন ক্ষতি হয়নি। কৃষকরা যখন চারা লাগাবে তখন তারা ক্ষতি পুষিয়ে নিছে, অনেক ক্ষেত্রে কৃষকরা একটু বীজতলা বেশি করে থাকে, সেক্ষেত্রে আমাদের আমন ফসল উৎপাদনে বা চারা রোপণে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় নাই। আর এই মুহূর্তে বর্ষাটা আমাদের কৃষকদের জন্য প্রয়োজন। বর্ষার আমি কৃষকবাদের উদ্দেশ্যে বলবো, এখন বর্ষার প্রায় শেষ মৌসুম, একেবারে শেষ প্রান্তে এসে কৃষকরা যদি নিজেদের জমির আইলগুলা বেঁধে রেখে শেষ বর্ষার পানিটা আটকে রেখে দেয়, তাহলে আমন ফসল এবং পরবর্তী রবি ফসলের জন্য কৃষকের জমিতে জো থাকবে, কৃষকরা রবি শস্য করতে বড় ধরনের ব্যাঘাত পাবে না, এবং তাদের জমিতে জো থাকলে তাদের যে চাষাবাদের যে বীজ তারা বপন করবে সেটা শতভাগ জার্মিনেশন না হলেও 80%-এর উপরে বীজ তাদের গজাবে এবং কৃষকরা উপকৃত হবে।
জি স্যার, আমরা আলাপচারিত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আরও একটি বিষয় জানতে চাচ্ছি যে শীতকালীন আগাম শাকসবজি উৎপাদনের কৌশল কী, তারা কীভাবে, কৃষক যারা রয়েছে তারা কীভাবে এই কৌশল অবলম্বন করতে পারে, একটু সংক্ষিপ্ত করে যদি শুনি স্যার।
যে আমাদের যারা আদর্শ কৃষক তারা ইতোমধ্যে সকল ধরনের শাকসবজির বীজ তারা অলরেডি বীজতলা তৈরি করে ফেলেছে। বিশেষ করে সার্জন পদ্ধতিতে যে সমস্ত সবজি চাষিরা চাষ করে থাকেন, মাদ্রাস, আসলামপুর, হাজারীগঞ্জ, বিশেষ করে মাদ্রাসের কৃষকরা এবং হাজারীগঞ্জ কৃষকরা এ ব্যাপারে খুবই উদ্যোগী। আসলামপুর, জিন্নগর, আমিনাবাদ, নজরুলনগর, মানকা প্রতিটি ইউনিয়নেই আমাদের কৃষকরা সার্জন পদ্ধতিতে আমাদের শাকসবজি উৎপাদন করে থাকেন। সেক্ষেত্রে তারা 2টি মৌসুমেই বেশি করে থাকেন, 2 মৌসুমে তারা অন্তত মিনিমাম 4 বার থেকে 5 বার তারা এই ফসলটা উৎপাদন করে থাকেন।
ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আমাদের আলাপচারিত অনুষ্ঠান সোনালী বসতি। আপনাদেরকে জানিয়ে রাখি অনুষ্ঠানটি রেডিও মেঘনা ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ প্রযোজনায় প্রচারিত হচ্ছে। জাতিসংঘ খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO এর পারিবারিক কৃষি দশকের ঘোষণাগুলোকে সামনে রেখে এই কার্যক্রম বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করছে। এবং সর্বশেষ এই প্রকল্পের পার্টনার হিসেবে আমাদের সাথে আছেন AMARC এশিয়া প্যাসিফিক এবং কামদেব এশিয়া। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সাথে ছিলেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে বিষয়গুলো শ্রোতাদের জন্য পরিষ্কারভাবে বোঝানোর জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ, আমার কাছে ভালো লেগেছে। আমি রেডিও ম্যাগনার মাধ্যমে আমার কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আসার সুযোগ পাওয়াতে, কৃষকদেরকে কিছু পরামর্শ দেওয়ার সুযোগ পাওয়াতে আমি নিজেকে গর্বিত মনে করি এবং এই অঞ্চলের কৃষকদের কল্যাণে লাগবে বলে আমি আশা করি।
জি, নিশ্চয়ই লাগবে শ্রোতারা, তার জন্য আপনারা যা শুনেছেন তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন এমন প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন এবং রেডিও মেঘনার সাথেই থাকুন।